ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের একটি উচ্চ আদালত গ্রামীণ কমিউনিকেশনস থেকে তিন কর্মচারীকে চাকরিচ্যুত করার বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সোমবার রাতে মেনন দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান, বলেন তার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
আরো রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের একটি দলকে ভারত সরকার কাশ্মীর সফরে যাওয়ার অনুমতি দিয়েছে।
আর প্রথমেই থাকছে বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন স্ক্রিন কুইন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ডিএইচএস থেকে বলা হয়েছে, ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর পর তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা বলেছে, কিন্তু জনগণকে জানানোর মতো বিশেষ নির্ভরযোগ্য হুমকির বিষয় তথ্য না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে সন্ত্রাসী তৎপরতা সংক্রান্ত সতর্ক বার্তা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সিরিয়ার উত্তর পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষ ইউনিটের অভিযানে বাগদাদিকে সাফল্যের সঙ্গে নির্মূল করা হয়। হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট বলেন যে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী নেতার বিচার হয়েছে। তিনি বলেন, আইএস নেতা একটা সুড়ঙ্গের ভেতরে দৌড়ে যায় এবং বিস্ফোরক ভর্তি ভেস্ট বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তার তিন শিশু ও তিনি নিহত হন। তিনি আরো বলেন, বাগদাদি তার শেষ মুহূর্তে চিৎকার, আর্তনাদ ও কাঁদতে থাকেন। তিনি আরো বলেন, অভিযানে যুক্তরাষ্ট্রের কোন সৈন্য নিহত হয়নি। ডেমোক্র্যাটদের নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন জিজ্ঞাসাবাদে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিভাগের এক সাবেক কর্মী ইতস্তত করছেন। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সহকারী চার্লস কুপারম্যানকে রুদ্ধদ্বার কক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা সপিনা পাঠিয়েছেন। তারা জানতে চাইছেন ট্রাম্প ইউক্রেনকে কিভাবে চাপ দিয়েছে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য আছে কিনা। নিজের রাজনৈতিক স্বার্থে তদন্ত শুরু করার জন্য তিনি চাপ দিয়েছেন কিনা সেটাই তারা জানতে চাইছেন। ২৫ জুলাই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির সঙ্গে এক টেলিফোন সংলাপে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে তাকে হারানোর প্রচেষ্টা করা হয়েছিল কিনা সে বিষয় এবং ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পুত্র হান্টার বাইডেনের বিষয়ে তদন্ত শুরু করার জন্য চাপ দিয়েছিলেন। কুপারম্যান সেই টেলিফোন সংলাপ শুনেছেন। এ বিষয়ে এখন অভিশংসন তদন্ত হচ্ছে। হোয়াইট হাউস কুপারম্যানকে নির্দেশ দিয়েছে সপিনা অগ্রাহ্য করার জন্য। শুক্রবার কুপারম্যান মামলা দায়ের করেন যে তিনি কোন নির্দেশের পালন করবেন। কুপারম্যানের আইনজীবী চার্লস কুপার বলেছেন, আদালত যে রায় দেবে কুপারম্যান সেটাই পালন করবে। বাংলাদেশে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন সরকার সমর্থক ১৪ দলীয় জোট তার বক্তব্যের যে ব্যাখ্যা যায় তার জবাবে রবিবার রাতে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান। বলেন, তার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিতে ভাঙ্গনের সুর বেজে উঠেছে। দলটির প্রেসিডেন্ট রাশেদ খান মেননকে নিয়েই যত সংকট। বিগত নির্বাচন সম্পর্কে বরিশালে দেয়া বক্তব্যের জের ধরে সরকারের সঙ্গে ওয়ার্কার্স পার্টির দূরত্ব তৈরি হয়। মেনন বলেছিলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দেয়নি, এরপর সরকার সমর্থক ১৪ দিনের জোট বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। রোববার রাতেই মেনন দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান, বলেন তার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সোমবার সকালে ১৪ দলের বৈঠকে আলোচনার পর জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, মেননের দেয়া বক্তব্যে তারা সন্তুষ্ট। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিষয়টির উপর মন্তব্য সহ বিস্তারিত রিপোর্ট রয়েছে আমাদের অনুষ্ঠানের মূল অংশে বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের একটি উচ্চ আদালত গ্রামীণ কমিউনিকেশনস থেকে তিন কর্মচারীকে চাকরিচ্যুত করার বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে 7ই নভেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে। রিপোর্ট পাঠিয়েছেন এর উপর ঢাকা থেকে জহরুল আলম।
আদালতে নির্বিঘ্নে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে ডক্টর ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিমের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দিয়ে একই সঙ্গে বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যে তাকে কোনো হয়রানি না করতে সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দিয়েছে। ডক্টর ইউনুসের আইনজীবী সাংবাদিকদের বলেছেন, আদালত আদেশ দিয়েছেন উনি দেশে ফিরে 7ই নভেম্বরের মধ্যে নির্বিঘ্নে কোর্টে যেতে পারবেন এবং ওনাকে কেউ হয়রানি করবে না। গ্রামীণ ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনস এর তিন কর্মচারী তাদের বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগে 3রা জুলাই শ্রম আদালতে মামলা করলে আদালত ডক্টর ইউনুসকে 8ই অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। আদালতে হাজির না হওয়ায় আদালত 9ই অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করে। ডক্টর ইউনুসের আইনজীবী বলেছেন, তিনি ওই সময় দেশের বাইরে ছিলেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের একটি দলকে ভারত সরকার কাশ্মীর সফরে যাওয়ার অনুমতি দিয়েছে, জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের একটি দলকে ভারত সরকার কাশ্মীর সফরে যাওয়ার অনুমতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের 27 জন সদস্য কাশ্মীরে যাওয়ার আগে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। আগামীকাল তাঁরা কাশ্মীরে যাবেন। সোমবার মোদী তাঁদের স্বাগত জানিয়ে বলেন, ইউরোপের প্রতিনিধিরা কাশ্মীরের পরিস্থিতি দেখার আগ্রহ প্রকাশ করায় আমরা খুশি। আশা করি নিজের চোখে দেখে ওরা বুঝতে পারবেন সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা কাশ্মীরের জনজীবনের কত ক্ষতি করছে এবং আমরা কিভাবে জঙ্গি হামলার মোকাবিলা করছি। জম্মু ও কাশ্মীরের সঙ্গে লাদাখের বাসিন্দাদের জীবন ও সংস্কৃতির পার্থক্য কতটা তাও ওরা বুঝবেন। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র গত মাস দুয়েক ধরে ভারত সরকারের কাশ্মীর নীতি তীব্র সমালোচনা করে আসছে। এর আগে বিদেশের সাংবাদিকরা অথবা রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিরা কাশ্মীরে যাওয়ার অনুমতি চেয়েও পাননি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী নামের এক গ্রামে নলকূপের জন্য খোঁড়া হয়েছিল অন্তত 300 ফুট গভীর গর্ত। গত শুক্রবার বিকেলে খেলতে খেলতে সে গর্তেই পড়ে যায় বছর দুয়েকের শিশু সুজিত উইলসন। শুক্রবার রাত থেকে ঘটনাস্থলে রয়েছেন উদ্ধারকর্মীরা। 100 ফুট গভীর গর্তে অক্সিজেন পাঠানো হলেও শিশুটির কাছে জল বা খাবার এখনও পর্যন্ত পাঠানো সম্ভব হয়নি। রিপোর্টটি পাঠিয়েছেন এর উপর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গত শুক্রবার সুজিত উইলসন ওই গর্তে পড়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে খবর পেয়ে সেখানে উদ্ধারের জন্য পৌঁছান দমকল কর্মীরা। পরে সেখানে উদ্ধার কাজে হাত লাগায় রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু এযাবৎ শিশুটিকে উদ্ধারের একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। সময় যত গড়াচ্ছে উদ্বেগ ততই বাড়ছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কথায়, গত শনিবার সকাল পর্যন্ত বাচ্চাটির কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন আর কোনো সাড়া শব্দই মিলছে না। জানা গেছে গতকাল রবিবার সকাল থেকে ONGC সহ একাধিক সংস্থার আধিকারিকেরা মূল গর্ত থেকে 3 মিটার দূরে একটি সমান্তরাল গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। 300 জন উদ্ধারকারীর মোট 6টি দলে ভাগ হয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। উদ্ধারকারীদের অনুমান, এখনও কোনো রকম সাড়া মিললেও শিশুটি বেঁচে আছে, তবে সে জ্ঞান হারিয়েছে। সুজিত উইলসনের উদ্ধারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তামিলনাড়ুর ইকে পালানাস্বামীর সঙ্গে তার কথা হয়েছে, সুরক্ষিতভাবে সুজিতকে উদ্ধারের জন্য প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন, ব্রেক্সিটের সময় 2020 সালের 31শে জানুয়ারি পর্যন্ত বাড়াতে তারা রাজি হয়েছে। ডোনাল্ড টাস্ক এক টুইটার বার্তায় বলেন, EU 27 ব্রেক্সিটের সময় বাড়ানোর যে আবেদন ব্রিটেন করেছে তারা তাতে রাজি হয়েছে। এই সময় বাড়ানোকে টাস্ক ফ্লেক্সটেনশন বলে আখ্যা দেন। টাস্ক জানান, ইউ সময় শিথিল রেখে এই সময়সীমা নির্ধারণ করেছে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি অনুমোদন হয়ে গেলে যুক্তরাজ্য এই সময়সীমার আগেও ইউ ত্যাগ করতে পারে। ইউর গত শুক্রবারই ব্রেক্সিট পৌঁছানোর সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ফ্রান্স সময় বেশি বাড়াতে আপত্তি করার কারণে মতৈক্য হতে দেরি হল। তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি সরকারের অত্যন্ত দমনমূলক আচরণ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটি পৃথক রিপোর্ট প্রকাশ করেছে সোমবার। গত বছর ওই দুই সংগঠন স্বতন্ত্রভাবে গবেষণা চালায়, কিন্তু একই উপসংহারে পৌঁছয় তারা। দুটি সংগঠনই বলেছে সরকার অবাধ সাংবাদিকতা এবং বেসরকারি সংগঠনের তৎপরতা দমন করছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিতে ভাঙনের সুর বেজে উঠেছে। দলটির প্রেসিডেন্ট রাশেদ খান মেননকে নিয়ে যত সংকট, বিগত নির্বাচন সম্পর্কে বরিশালে দেয়া বক্তব্যের জের ধরে সরকারের সঙ্গে ওয়ার্কার্স পার্টির দূরত্ব তৈরি হয়। মেনন বলেছিলেন, 30 ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দেয়নি। এরপর সরকার সমর্থক 14 দলীয় জোট বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। রোববার রাতে মেনন দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান, বলেন তার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিতে ভাঙনের সুর বেজে উঠেছে। দলটির প্রেসিডেন্ট রাশেদ খান মেননকে নিয়েই যত সংকট, বিগত নির্বাচন সম্পর্কে বরিশালে দেয়া বক্তব্যের জের ধরে সরকারের সঙ্গে ওয়ার্কার্স পার্টির দূরত্ব তৈরি হয়। মেনন বলেছিলেন, 30 ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দেয়নি। এরপর সরকার সমর্থক 14 দলীয় জোট বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। রোববার রাতে মেনন দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান, বলেন তার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সোমবার সকালে 14 দলের বৈঠকে আলোচনার পর জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, মেননের দেয়া বক্তব্যে তারা সন্তুষ্ট। রাশেদ খান মেননের সঙ্গে জোটের দূরত্ব কমে গেলেও পার্টির ভেতরে ঝড় উঠেছে। পলিটব্যুরোর অন্যতম সদস্য বিমল বিশ্বাস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পলিটব্যুরোর দুই প্রভাবশালী সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ ভিন্নমত পোষণ করে বক্তব্য দিয়েছেন। আরও 4 জন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য একই পদ ধরেছেন। তারা বলেছেন, জনগণের দাবির মুখে 30 ডিসেম্বরের প্রহসনের নির্বাচন সম্পর্কে রাশেদ খান মেনন যে সত্য উচ্চারণ করেছিলেন, পরদিন তার ইউটার্ন পার্টি অনুষ্ঠিত বর্তমান রাজনীতিরই অনিবার্য ফল। এক লিখিত বিবৃতিতে তারা আরো বলেন, ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে সুবিধাবাদী পার্টিতে পরিণত হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব এখন রাজনৈতিক দুর্নীতির পাশাপাশি অর্থনৈতিক দুর্নীতিতেও আক্রান্ত। তাছাড়া আওয়ামী লীগের সঙ্গে স্থায়ী ঐক্যের যে নীতি গ্রহণ করেছে, তাতে ওয়ার্কার্স পার্টি একটি দেউলিয়া পার্টিতে পরিণত হয়েছে। রাশেদ খান মেননের ডিগবাজির সমালোচনা করে পদত্যাগকারী নেতা বিমল বিশ্বাস মনে করেন, ওয়ার্কার্স পার্টিকে সুবিধাবাদ গ্রাস করেছে।
মার্ক্সবাদ লেনিনবাদ আমার মতাদর্শ বা ওয়ার্কার্স পার্টির মতাদর্শ, সেখানে ওয়ার্কার্স পার্টি সেই মতাদর্শ থেকে বিচ্যুত হয়েছে, রাজনীতির ক্ষেত্রে বিচ্যুত হয়েছে, সংগঠন আন্দোলন সমস্ত ক্ষেত্রে। এবং আমি যেটা বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে কমিউনিস্ট পার্টি হচ্ছে শ্রমজীবী মানুষের শ্রেণী সংগ্রামের পার্টি। শ্রমজীবী মানুষের শ্রেণী সংগ্রাম বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে না, বিকশিত হতে পারে না। হত দরিদ্র মানুষ নিয়েই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থান। সেই জায়গায় সেই ভিত্তিমূলক কাজকে পরিহার করে ওয়ার্কার্স পার্টি তারা যে পন্থায় চলছে, একটা ব্যাপারে আমি বলেছি যে জমিদার মধুয়ার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ে সেদিন প্রতিরোধ লড়াইয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ঠিক, কিন্তু পরবর্তীকালে রাজনীতি যে দাঁড়িয়েছে এমপি মন্ত্রী এবং তার মধ্যেই সীমাবদ্ধ।
দলটির কংগ্রেস সামনে 2 নভেম্বর কংগ্রেস হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় অনেকের সুর এখন প্রবল। পার্টির বেশিরভাগ নেতা মনে করেন, স্বাধীন ভূমিকা নিতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে দলটি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে অভিবাসন এবং মানব পাচার। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। এখন রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
সাধারণ পরিষদে তাঁর ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে সংঘাত চায় না, তবে তার স্বার্থ রক্ষায় কোনো দিনই ব্যর্থ হবে না। তিনি বলেন, আজ শান্তিকামী দেশগুলির জন্য অন্যতম বৃহৎ নিরাপত্তা হুমকি হচ্ছে ইরানের নিপীড়নকারী সরকার। প্রেসিডেন্ট ট্রাম্প,
Not only is Iran the world's number one state sponsor of terrorism, but Iran's leaders are fueling the tragic wars in both Syria and Yemen. At the same time, the regime is squandering the nation's wealth and future in a fanatical quest for nuclear
weapons. Iran সন্ত্রাসবাদে বিশ্বের এক নম্বর মদদ দানকারী দেশই নয়, এর নেতারা সিরিয়া ও ইয়েমেনে দুঃখজনক লড়াই মদদ দিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইরানের শাসকেরা নিজেদের দেশের সম্পদ পরমাণু অস্ত্র আহরণ ও তা সরবরাহের নিমিত্ত লুণ্ঠন করে চলেছে। আমরা কিছুতেই তা হতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছে, কারণ এই চুক্তিতে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা কেন্দ্রগুলিকে পরিদর্শনের ও ইরানের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নির্মাণে প্রয়োজনীয় ব্যালিস্টিক মিসাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তি থেকে প্রত্যাহারের পর যে নিষেধাজ্ঞা আরোপিত হয় তা থেকে মুক্তি পেতে ইরান সরকার তাদের সহিংসতা ও আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প,
In response to Iran's recent attack on Saudi Arabian oil facilities, we just imposed the highest level of sanctions on Iran's central bank and sovereign wealth fund. All nations have a duty to act.
সৌদি আরবের তেল স্থাপনাগুলিতে ইরানের সাম্প্রতিক হামলার পর আমরা তাদের কেন্দ্রীয় ব্যাংক ও সোভরেন ওয়েলথ ফান্ডের উপর সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করেছি। প্রতিটি দেশের পদক্ষেপ নেবার একটা দায়িত্ব থাকে। দায়িত্বশীল কোনো দেশই ইরানের রক্ত পিপাসাকে বরদাস্ত করবে না। ইরানের ভয়ঙ্কর এই আচরণ যতদিন চলবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, বরঞ্চ আমরা তা জোরদার করব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের জনগণ এমন এক সরকারের প্রত্যাশী যারা দারিদ্র বিমোচন, দুর্নীতি দমন এবং বর্ধিত হারে কর্মসংস্থান বাস্তবায়ন করবেন। তারা চান না যে অর্থ আত্মসাত করে সে অর্থ দেশে বা বিদেশে ধ্বংসাত্মক সহিংসতায় ব্যয় করা হোক। প্রেসিডেন্ট ট্রাম্প,
After four decades of failure, it is time for Iran's leaders to step forward and to stop threatening other countries and focus on building up their own country.
চার দশকের ব্যর্থতার পর ইরানি নেতাদের এখন এগিয়ে আসতে হবে, অন্যান্য দেশের বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে এবং নিজের দেশের কল্যাণে মনোনিবেশ করতে হবে। চূড়ান্তভাবে জনগণের যে সর্বাগ্রে ইরানি নেতাদের বোঝার এটাই সময়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যারা আজ আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু তারা একসময় আমাদের বড় শত্রু ছিল। যুক্তরাষ্ট্র কখনই চিরস্থায়ী শত্রুতায় বিশ্বাসী নয়। তিনি বলেন, আমরা অংশীদার চাই, আমরা প্রতিদ্বন্দ্বী চাই না। যারা সত্যিকারের শান্তি ও সম্ভ্রমে বিশ্বাসী, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে তৈরি থাকবে।
এখন শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক আয়োজন কল ইন শো আলাপন। আজকের বিষয়, বাগদাদের মৃত্যু ও ভবিষ্যৎ বিশ্ব। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপন অনুষ্ঠানে। বিষয়টি শুনলেন, আজকের বিষয় হচ্ছে আইএস প্রধান বাগদাদির মৃত্যু এবং ভবিষ্যৎ বিশ্ব, আনুষঙ্গিক নানান বিষয় নিয়ে আলোচনা। তো আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আটলান্টা থেকে আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আচ্ছা, রবিবার মার্কিন সেনা অভিযানে মৃত্যু ঘটেছে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির, এবং ইতিমধ্যেই এই দুই দিনের ভেতরেই, দুই দিন না ঠিক একদিনের ভেতরেই নতুন নেতাও তারা বেছে নিয়েছে। আমরা শুনেছি যে এই জঙ্গি সংগঠনের নতুন নেতা একজন বেছে নিয়েছে যার নাম হচ্ছে আল হাজ আবদুল্লাহ কারদাস। তো সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আগে আসছি যে আইসিসের এই প্রধানের মৃত্যুতে আইসিস কতটা, এমনি আমরা জানি যে আইসিস অনেকটা নির্মূল হয়েছিল, তারা কতটা ক্ষতিগ্রস্ত হলো, তাদের সংগঠিত হতে কতটা সময় লাগবে বা হবে কিনা, বাগদাদির মৃত্যুর বদলা নেয়ার জন্য তারা আরো উঠে পড়ে লাগবে কিনা, আরো জঙ্গি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কিনা, এবং কত সময় লাগতে পারে এইসব ঘটনা ঘটতে, এবং বিশ্বের প্রভাব কি ঘটতে পারে, প্রথম প্রশ্ন।
হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যেই অনেকগুলো উত্তর নিহিত আছে। যাই হোক, মানে ওরা এটা তাদের জন্য একটা প্রচন্ড আঘাত। উনি একজন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে, তাদের অপিনিয়ন থেকে খুব ইনস্পায়ারিং লিডার ছিল তাদের জন্য। তো ফলে এই আরেকজন নতুন লিডার, সে স্থান কতটা পূরণ করতে পারবে, কিরকম সময় লাগবে, সেটা একটা সময়ের ব্যাপার আছে, দেখার ব্যাপার। কিন্তু এমনিতেই ইরাক এবং সিরিয়ার দুদেশে আইএস কে অনেকটা কাবু করে ফেলা হয়েছে, নির্মূল করা হয়েছে এটা বলা ঠিক না, কাবু করে ফেলা হয়েছে। তো নির্মূলে যদি হতো তাহলে বাগদাদি কিভাবে এতদিন বেঁচে ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় পারেন। তাছাড়া কেবল আইএস না, আইএস এর সাথে সংশ্লিষ্ট আরো এই ধরনের আরো এক্সট্রিমিস্ট অনেকগুলো সংগঠন ওই অঞ্চলে ওই দেশগুলোতে কর্মরত আছে, তার সাথে কতগুলো এক্সট্রিমিস্ট লোকাল ট্রাইবেরও সংশ্লিষ্টতা আছে। ফলে তাদের সাথেও যোগাযোগের মাধ্যমে, মৈত্রীর মাধ্যমে বাগদাদি এবং তার এই যে খেলাফত আন্দোলন কাজ করে চলেছিল। বিশ্বের বিভিন্ন দেশে তারা এখনো পুরোপুরি সক্রিয় আছে। এখন যেটা আপনি বলেছেন একটা কথা, তারা আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে রেড করবে কিনা, এখন ভাই আইএস এর কর্মপদ্ধতি নানা ধরনের, সেন্ট্রাল থেকে কতটা সব জায়গায় তাদের সদস্যদের তারা নির্দেশ দিতে পারত, সবসময় পারত কিনা, কারণ তারা তো সবসময় সার্ভেলেন্সে থাকে, বলা মুশকিল। কিন্তু তাদের রিক্রুটরা বা এই মতাবলম্বী এক্সট্রিমিস্টরা অনেক সময় আইএস এর নামে নিজেরাই বিভিন্ন জায়গায় আক্রমণ করে করে আসছে, এবং তারা তাদের অপারেশন চালিয়েও যাবে। এই নাইজেরিয়াতে তো চলছে এই বছর, অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে। ফলে দেশে দেশে, মানে পুরো মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে, এবং মানে আমাদের দক্ষিণ এশিয়া, ফার ইস্ট, মানে বিভিন্ন এলাকায় তাদের সাথে সংশ্লিষ্ট বা তাদের প্রত্যক্ষ মুরিদ নানা ধরনের সৈনিকরা এরা কর্মরত আছে। এখন এরা প্রতিহিংসামূলক রেড করবে না এটা বলা মুশকিল। ফলে আগামী সময়গুলো খুব সতর্কতার সাথে ওই দেশগুলোকে থাকতে হবে, এদের উপরে কঠোর নজরদারি রাখতে হবে। একটা কথা বলা উচিত যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা যারা করেছেন, এই ধরনের ব্যক্তিরা ছাড়াও অনেক ভাষ্যকারী সাম্প্রতিক আক্রমণে বাগদাদি নিহত হবার খবরের পর মন্তব্য করেছেন, এটা সম্ভব হয়েছিল ওখানে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব অবস্থিতি থাকার কারণে। তারা ইরাকের থেকে, অন্যান্য সূত্র থেকে ইন্টেলিজেন্স নিয়ে সেটাকে সদ ব্যবহার করতে পেরেছিল, কিন্তু তারা প্রত্যাহার হয়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে অত্যন্ত টোকেন দু চারশো লোক থাকলে তার দ্বারা কতটা তারা উপকৃত হবে, এবং ভবিষ্যতে মানে যদি আইএস আবার অনেক বেশি তৎপর হয়ে যায় বা রিগ্রুপ করে, তখন কতটা সক্ষমতার সঙ্গে তাদেরকে মোকাবেলা করতে পারবে সেটা খুবই মানে ডাউটফুল, বরং সম্ভাবনা অনেক কমে গেছে এটা তারা বলছেন।
আচ্ছা, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। ডক্টর সাইদ ইফতেখার, একই প্রশ্নে, অনেকগুলো প্রশ্ন করেছিলাম, একই প্রশ্নের সঙ্গে আরেকটু যুক্ত করছি আমি, কারণ ইতিমধ্যে আমাদের শ্রোতারা, আমি পরে যে প্রশ্ন করতে চেয়েছিলাম সেটি করে ফেলেছে। অজয় কুমার, অজয় সরকার নামে একজন লিখেছেন, জঙ্গি বাগদাদি কি সত্যি মারা গেছে, তার প্রভাব পড়বে না তো, আমার প্রশ্নের সঙ্গে একটু মিল আছে। আরেকজন একটু মন্তব্য করেছেন যে ইসরায়েল আমেরিকা যৌথ প্রযোজনায় আইএস এর জন্ম দিয়েছে, এরকম মন্তব্য অনেকগুলো এসছে। তো আপনার, আমার ওই প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন জুড়ে দিলাম, কি বলবেন ডক্টর সাইদ ইফতেখার?
ধন্যবাদ। বাগদাদের মৃত্যুর খবর আমরা এর আগেও বেশ কয়েকবার পেয়েছিলাম, তবে এবার একদম অফিসিয়ালি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, এবং যেহেতু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমরা ধরে নিতে পারি যে বাগদাদি মারা গেছেন। তবে আপনি যে আলোচনাটা আপনি যে প্রশ্নগুলি আপনি তুলেছেন অত্যন্ত যৌক্তিক এবং সেটা সূত্র ধরে কয়েকটি কথা বলছি। সেটি হচ্ছে যে একটি সংগঠন গড়ে উঠে একটা আইকনকে ধরে, একটা সিম্বলকে ধরে। তো বাগদাদি ছিলেন সেই আইসিস এর মূল আইকন। সেই আইকনের যখন পতন ঘটে, সেই আইকনের যখন হত্যাকাণ্ডের শিকার হয়, তখন তার অনুসারীদের মধ্যে এমনি কিন্তু নৈতিকভাবে তারা দুর্বল হয়ে যায়। এছাড়াও আমরা মাহমুদুল্লাহ ভাই যেটা বলছিলেন যে ইরাক এবং সিরিয়াতে মার্কিন এবং রাশিয়া এবং ইরানের মানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আইসিসির উপর আক্রমণের ফলে এমনিতে তারা মোটামুটি কোণঠাসা বা কাবু হয়ে গিয়েছে, এবং এর ফলে যে বিশ্বব্যাপী যে তাদের যে নেটওয়ার্ক গুলো সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এবং ভেঙে যাওয়ার ফলে আপনি দেখবেন গত এক বছর বা তার অধিককাল ধরে আপনি কিন্তু ইউরোপ বা অন্যান্য জায়গায় আফ্রিকার কিছু অঞ্চল ছাড়া সেই অর্থে কিন্তু আইসিসের তেমন কোন তৎপরতা আমাদের চোখে পড়েনি, যেটা আগামী দিনগুলোতেও আরো চোখে পড়বে না। তবে এখানে কিন্তু কতগুলি বিষয় রয়েছে যে বিশ্বের যারা আপনার প্রভাবশালী রাষ্ট্র তাদের যে এই সমস্ত সন্ত্রাসবাদী গ্রুপগুলিকে নিয়ে এক ধরনের রাজনৈতিক খেলা খেলা, সেটা যদি আপনার সিরিয়ার দিকে আপনি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আজকে সিরিয়াতে যদি আপনি দেখুন যে বাশার আল আসাদের যে সরকার, কোন সন্দেহ নেই এটি একটি একনায়কতান্ত্রিক সরকার, অত্যন্ত ব্রুটাল সরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাশার আল আসাদের সরকার কিন্তু একটা সেকুলার গভর্নমেন্ট। তো বাশার আল আসাদের যে লড়াইটা, সে লড়াইটা কিন্তু এখন পর্যন্ত জারি আছে, আইসিস হচ্ছে তার প্রধান শত্রু এবং তার লড়াইগুলি ছিল কিন্তু আইসিস এর বিরুদ্ধে। এবং সেই লড়াই আমরা দেখেছি যে রাশিয়া তার পাশে ছিল, ইরান তার পাশে ছিল, হেজবুল্লাহ তার পাশে ছিল। যেহেতু এরা তার পাশে ছিল, আপনারা দেখবেন যে পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা যারা আপনার শাসক গোষ্ঠী, তারা আবার চেষ্টা করেছে যে বাশার আল আসাদ যাতে আইসিস বিরুদ্ধে লড়াইয়ে সফল না হয়। যদি আপনি মানে সংবাদগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করে এমন ভাবে ইয়ে করা হয়েছে যাতে না করা হয়, তো এই যে একটা ব্যাপার। অর্থাৎ আবার অপরদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে আইসিস কে দমন করার জন্য, রাশিয়ান মিডিয়াগুলির দিকে খেয়াল করবেন, তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মানবাধিকার লঙ্ঘন করছে, আবার মার্কিন মিডিয়া উল্টো রাশিয়াকে বলছে যে তারা আলেপ্পো অন্য জায়গায় মানবাধিকার লঙ্ঘন করছে। অর্থাৎ আইসিস কে কেন্দ্র করে যে বিশ্বের দুই বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটি চাচ্ছে মধ্যপ্রাচ্যে একটা জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ দিতে। সুতরাং এই জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজে আইসিস কতটা গুরুত্বপূর্ণ সেটাই আগামী দিনে নির্ভর করবে যে আইসিস টিকে থাকবে কি থাকবে না। তারা যদি মনে করে তাদের যে রাজনৈতিক যে অ্যাডভান্টেজ সেটা বজায় রাখবার জন্য আইসিস নামক সংগঠনটিকে টিকিয়ে রাখতে হবে, তাহলে তারা কোনো না কোনো ভাবে সেটাকে টিকিয়ে রাখবে। আর তারা যদি মনে করে যে আইসিস এর কোনো প্রয়োজনীয়তা আজ আর নেই, যেটা মধ্যপ্রাচ্যের কোনো কোনো রাষ্ট্র মনে করতে শুরু করেছে, তাহলে আইসিস এর মতো একটি সংগঠনের সেখানে টিকে থাকবার কোনোই কারণ নেই।
একই প্রশ্ন এবার একটু অন্যভাবে করছি সৈয়দ মাহমুদুল্লাহ। যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে আবু বকর আল বাগদাদির চ্যাপ্টারের অবসান ঘটেছে, কথা আমরা সবাই বিশ্বাস করছি গোটা বিশ্বের মানুষ, কিন্তু জঙ্গি সংগঠন এই আইএস কি আসলেই বেকায়দায় পড়ল কিনা এই প্রশ্ন এই জন্য করছি কারণ ইতিমধ্যে একদিন না যেতেই তারা নতুন নেতা আল হজ আবদুল্লাহ কারদাসকে নিযুক্ত করেছে এবং বলা হচ্ছে যে তার কয়েকটি নাম হাজি আবদুল্লাহ আল আফারি নামে সে পরিচিত, আবার ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সে একজন প্রাক্তন কমান্ডো অফিসার ছিল এমন কথাও শোনা যাচ্ছে। তো বিশ্বের জন্য এই সময়টা, বিশেষ করে বাগদাদের মৃত্যুর পর একেবারে ইমিডিয়েটলি পরের যে সময়টা, জঙ্গিবাদের আশঙ্কা এবং মারাত্মক প্রতিহিংসা পরায়ণ অভিযান থেকে কতটা আশঙ্কা মুক্ত বলে আপনি মনে করেন?
আশঙ্কা মুক্ত বলা মুশকিল, আমি মানে খুব সতর্কতার সাথে এগুলো অবজার্ভ করার পক্ষপাতী। আমরা আগামী কয়েকদিন কয়েক সপ্তাহ এটা দেখতে হবে। ইমিডিয়েটলি মনে হবে যেন বাগদাদের মৃত্যু তাদের জন্য একটা প্রচন্ড আঘাত, এটা নিঃসন্দেহ। যেটা ইফতিখার সাহেব বলেছেন, তিনি আইকন ছিলেন। তবে কিন্তু এই বাগদাদি এই গ্রুপ সৃষ্টি করেনি, সৃষ্টি করেছিল অন্য একটা গ্রুপ। তারা ওই পুরো অঞ্চলে লেভান্ত, ওই অঞ্চল বলে বৃহত্তর সিরিয়া ইরাক কিছু অংশ, লেবানন টার্কির কিছু অংশকে নিয়ে বলে লেভান্তে, লেভান্তে একটা তথাকৃত খেলাফত তারা ঘোষণা করেছিল এবং তার ফেস হিসেবে বাগদাদিকে তারা নমিনেট করেছিল। দেন হি বিকেম দেয়ার আইকন, এটা ঠিক। তো আইকন মারা গেলেন ডেফিনেটলি একটা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ইমেজ, কিন্তু সাথে সাথে তারা তাদের যে সাকসেশন একটা ব্যাপার ছিল নিজেদের মধ্যে আগে থেকে, যে সেটা দেখুন তারা পরিকল্পনা করে রেখেছিল এবং আরেকজনকে তারা করেছে। ইনি কতটা তাদেরকে উদ্দীপিত করতে পারবে এই লোক, সেটা বলা মুশকিল। কিন্তু কথা হচ্ছে এই হাজার হাজার যে সৈন্য এখনো আছে, অনেকে মারা গেছে, অনেকে কাবু অবস্থায় আছে, কিন্তু আরেকটা হলো যে এরা স্প্লিন্টার গ্রুপ হিসেবে বিভিন্ন জায়গায় আছে, একবারে প্রত্যক্ষভাবে আইএস না হয়েও নানা ধরনের স্প্লিন্টার গ্রুপ ওই সিরিয়াতেই আছে, নানা এলাকায় আছে, সিরিয়াতে আছে, এবং এদের মানে পৃষ্ঠপোষকও আছে। এই ওই এলাকার শক্তিগুলো এবং বৃহত্তর শক্তি যেটার কথা ডক্টর ইফতেখার বললেন, তারা অনেকে এই ধরা যাক মূল আইসিস কে কাবুল করার উদ্দেশ্য নিয়ে একটা ট্রাইব গ্রুপকে, একটা মানে ওই ধরনের একটা স্প্লিন্টার গ্রুপকে তারা সমর্থন দিল, কিন্তু তাদের নিজেদের মধ্যে যোগাযোগ যে আছে এটা তারা অনেক সময় ভেবে দেখে না। আল কায়দার উৎপত্তি কিভাবে হলো, যুক্তরাষ্ট্র রাশিয়াকে মানে মোকাবেলা করার জন্য তাদেরকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে পাকিস্তানের একটা ফিশাস ইন্টেলিজেন্স করলো, মিলিটারি আইসিস ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যেটা এখনো একটা ফিশাস অর্গানাইজেশন হিসেবে সারা এলাকা এবং নিজের দেশে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সেই ধরনের এই আউটফিট গুলা তারা তৈরি করেছে। ফলে বিভিন্ন স্প্লিন্টার গ্রুপের নানা ধরনের পৃষ্ঠপোষকতা আছে, মিডল ইস্টের অনেকগুলো দেশ এদের অনেকের পৃষ্ঠপোষক, টার্কি হয়তো সম্ভবত পৃষ্ঠপোষক, টার্কির বিরুদ্ধে প্রথম দিকে ওই দেশে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ এবং অর্থ সরবরাহের অভিযোগ ছিল, সৌদি আরব প্রথম দিকে এটার উৎপত্তিতে সাহায্য করেছে, ফলে এই নানা ধরনের ফোর্সেস এর অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিসঅ্যালাইনমেন্ট গুলো কাজ করবে, এবং আগামী দিনগুলো যদিও এখনই একটা অত্যন্ত কম্বাইন্ড ভিসা ফোর্স হিসাবে মনে হবে যেন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরও খুব সতর্কতার সাথে বিশ্বকে খেয়াল রাখতে হবে, এবং তাদের অতর্কিত প্রতিহিংসামূলক হামলা দ্বারা তারা জানান দিতে চাইবে তাদের শক্তি, এ ব্যাপারেও বিশ্বকে সতর্ক থাকতে হবে।
জি ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, সৈয়দ মাহমুদুল্লাহ যে বিষয়টি তুলে আনছিলেন যে আবু বকর বাগদাদির সৃষ্টি কিভাবে হলো, তার প্রভাবে সংগঠনে কিভাবে তিনি একচ্ছত্র অধিপতি হয়ে উঠলেন, তার তো এর পেছনে আরো কোনো কারণ আছে কিনা, যেরকম ধরেন ইসলামিক স্টেটের উত্থানে এবং এই ইসলামিক খালিফাত সৃষ্টির জন্য বাগদাদিকে যদিও বলা হয় যে এককভাবে তার একটা কর্তৃত্ব ছিল, কিন্তু বিগত এক দশক যদি আমি বলি, 2011 সালে বোধ হয় আরব বসন্তের সৃষ্টি হয়েছিল, আরব বসন্ত নামে যেটি তথাকথিত আরব বসন্ত হয়েছিল, এটা কোনো কারণ হতে পারে নাকি মধ্যপ্রাচ্যে অব্যাহত আমেরিকান বা ইউরোপিয়ান যে দখলদারিত্ব কিংবা মনোভাব কিংবা সেখানে সংঘাত জিইয়ে রাখা কিংবা ইসরায়েলের প্রভাব অথবা মুসলিম বিশ্বের উপর ইউরোপ আমেরিকার প্রভাব, এইসব কারণ কি আইসিসের বা এরকম বাগদাদিদের উত্থানের কারণ হতে পারে বলে আপনার মনে হয়, কি মন্তব্য করবেন?
আপনি মোটামুটি আপনার প্রশ্নের মধ্যে উত্তরগুলি দিয়ে দিয়েছেন, সবগুলি কম বেশি একটি ভূমিকা পালন করেছে আপনার আইসিস এর মতো সংগঠনের আপনার উত্থানের পিছনে, এবং এর পাশাপাশি আপনার যেটা আমরা দেখি যে মধ্যপ্রাচ্যে যে শাসক গোষ্ঠীগুলো সেখান থেকে একটা প্রচন্ড ফ্যাসিস্ট বা একনায়কতান্ত্রিক শাসক গোষ্ঠী উপস্থিত, যেমন সাদ্দাম হোসেন, বাশার আল আসাদ, এ ধরনের সরকার। সুতরাং এখানে দুটো তত্ত্ব দাঁড়িয়েছে, একটি হচ্ছে যখন আপনার গণতান্ত্রিক ভাবে আপনার প্রতিবাদ করবার কোন জায়গা থাকে না, তখনই আমরা এ ধরনের আরেকটি ফ্যাসিস্ট গোষ্ঠীর বা উত্থান দেখি একটা ফ্যাসিস্ট গোষ্ঠীকে মোকাবেলা করবার জন্য। কিন্তু আরেক দল বিশেষজ্ঞ এভাবে বলতে চাচ্ছেন, যখন বিভিন্ন নানা টার্ময়েলে একটা কেন্দ্রীয় সরকার, সেটা যতই একনায়কতান্ত্রিক হোক, তার অথরিটি যখন দুর্বল হয়ে যায়, সেই দুর্বল অথরিটির জায়গায় কিন্তু এ ধরনের আপনার কি বলে সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম হয়। যেমন আমরা দেখেছি অনেকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিযান ইরাকে, সেই অভিযানের ফলে ইরাকে সাদ্দাম হোসেন যখন পতন ঘটলো, সেখানে একটা দুর্বল অথরিটির জন্ম হলো, এবং আরব বসন্তের ফলে সিরিয়ার যে বাশার আল আসাদ সরকার, সে আসাদ সরকার দুর্বল হয়ে গেল। এই দুর্বল যখন হয় তখনই জঙ্গি গোষ্ঠীর উৎপত্তি হয়। তারা বলতে চাচ্ছেন এইভাবে যে মধ্যপ্রাচ্য যেহেতু দীর্ঘকাল ধরে হয় একনায়কতান্ত্রিক শাসক অথবা স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসন দ্বারা শাসিত হয়ে আসছে, এটাই তাদের ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা যখন ব্রেক করে, সেই ব্রেকের মাঝখান দিয়ে আমরা যে জিনিসটা দেখি, এই ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম লাভ করে। সুতরাং দুটো তত্ত্বই সেখানে রয়েছে, এবং এর পাশাপাশি আপনি যেগুলো বললেন, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই সেখানে ভূমিকা পালন করেছে আপনার আইসিস আইএসের মতো জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থানের পিছনে।
আচ্ছা, এখন ওই আপনাকে যে প্রশ্ন করেছিলাম, আমাদের শ্রোতারা কিন্তু বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন করছে যে কি বাগদাদির সত্যি মৃত্যু হয়েছে, এটা সত্যি কিনা। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে এর সঙ্গে একটু যোগ করছি যে ডিএনএ পরীক্ষা করলে হয়তো এটা নিশ্চিত হওয়া যাবে যে বাগদাদির সত্যি মৃত্যু হয়েছে কিনা। 2011 সালের 2 মেতে যখন ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এবং সেটি খুব একটি অর্গানাইজড অভিযান ছিল, এবারও খুব সংগঠিতভাবে অভিযান চালানো হয়েছে, 48 ঘন্টার প্রস্তুতিতে বিশাল বড় আমেরিকান বহর সেখানে হামলা করেছে এবং তিনি বাঁচার জন্য তার 3 সন্তান নিয়ে টানেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে না পেরে নিজেকে উড়িয়ে দিয়েছেন তার মানে আত্মঘাতী ভেস্ট দিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওসামা হত্যার পর ওসামার লাশ নিয়ে অনেকে বলেছিল যে এটা পানিতে রাখা হয়েছে, এটা সেটা কিন্তু তেমন কেউ দেখতে পেরেছিল কিনা, সাধারণ মানুষ এটা নিয়ে এখনো মানুষের মনে সন্দেহ আছে। এবার বাগদাদির মৃত্যুর পরও এরকম মানুষের প্রত্যাশা যে তার লাশটা দেখতে চাইবে, তো এই প্রত্যাশা পূরণ হবে কিনা মানুষের?
কিভাবে হবে, যে খবর এসছে তার দেখা যাচ্ছে যে সুইসাইড ভেস্ট মানে বিস্ফোরক দিয়ে তিনি নিজেকে লোক বাগদাদ নিজেকে উড়িয়ে দিয়েছে, তার মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে শরীর, তার এর মানে এই না যে শরীরে ওই ছিন্ন ভিন্ন অংশগুলো নিশ্চয়ই মানে অভিযানকারী বাহিনী নিয়ে এসছে ডিএনএ পরীক্ষার জন্য এবং অন্যান্য কিছু যাই হোক যা প্রয়োজন দেখার জন্য। কিন্তু নিঃসন্দেহে এইটার আর আস্তবড়ি কোথাও পাওয়া যাবে না। আর আরেকটা কথা হচ্ছে যে একেবারে কোন রকম পরীক্ষা না করে প্রাথমিক পরীক্ষার যন্ত্রপাতি ডিএনএ টেস্টের হয়তো তারা সাথে রেখেছিল, অথবা মানে কয়েক ঘন্টা পরে তো প্রেসিডেন্ট অ্যানাউন্স করেছেন এর মধ্যে মার্কিন ল্যাবগুলো ওই অঞ্চলে প্রতিরক্ষা বাহিনী সেগুলোতে নিশ্চয়ই প্রাথমিক পরীক্ষা কিছু করা হয়েছে, না হলে এই ধরনের ঘোষণা প্রেসিডেন্ট তার সমস্ত সামরিক বেসামরিক টপ লিডারশিপকে পাশে নিয়ে এই জন্য ঘোষণা উনি করতেন আমার মনে হয় না। তো আমি বিশ্বাস করি, আমি অন্তত বিশ্বাস করব এই ঘোষণায় যে বাগদাদি মারা গেছে।
জি, এবার ডক্টর সাইদ ইফতেখার আহমেদের কাছে আসছি মানে দক্ষিণ এশিয়া বিষয়ক একটি প্রশ্ন করতে। সেটি হলো, আমরা জানি যে 2015 সালের শেষের দিকে মানে মোটামুটি সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের উপর বাগদাদি তার ইসলামিক খেলাফত আন্দোলনের যে মানে খেলাফত সৃষ্টির যে দর্শন সেটি ছড়িয়ে দিয়েছিলেন ইন্টারনেটের মাধ্যমে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশের তরুণ সম্প্রদায় আকৃষ্ট হয়েছিল। যার এবং 2015-16 সালের পর থেকে যখন মধ্যপ্রাচ্যে, সিরিয়া এবং ইরাকে মোটামুটি আস্তে আস্তে আইসিস পরাস্ত হতে থাকলো, তারপর থেকে এই আইসিসের বিস্তার ঘটতে শুরু করলো বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে। আমরা জানি যে কিছুদিন ওই সময়ের দিকেই বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটেছিল হলি আর্টিজানে, গুলশানের হলি আর্টিজানে, সেটিও আইসিস দাবি করেছিল। তারপরে প্যারিসে বড় একটি ঘটনা আইসিস ঘটিয়েছিল, শ্রীলঙ্কায় সম্প্রতি কালে বড় একটি ঘটনা ঘটিয়েছিল, এছাড়া ছোটখাটো যত রকম বোমা হামলা কিংবা সন্ত্রাসী হামলা বিশ্বের বিভিন্ন স্থানে ঘটেছে আইসিস দাবি করেছে। প্রশ্ন হচ্ছে যে বাগদাদির মৃত্যুর পরে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা, বিশেষ করে যেসব জায়গায় আইসিস নতুন করে ঘাঁটি গেড়েছে, তাদের ভবিষ্যৎ আশঙ্কা কি?
তাদের আসলে ভবিষ্যৎ আশঙ্কা যতভাবে বলা হচ্ছে, আমার মনে হয় না এই মুহূর্তে খুব একটা আশঙ্কার কিছু আছে। যদি আপনি দেখেন যে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুটো জিনিস ঘটেছে, জঙ্গিবাদ বিরোধী যে অভিযানগুলি ছিল সেগুলির ফলে এই সমস্ত জঙ্গিবাদী গোষ্ঠীগুলি এমনিতেই দুর্বল হয়ে গিয়েছে, এবং বাগদাদের মৃত্যুর পর যারা এখনো জঙ্গিবাদকে লালন করেন তারাও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে বা যাচ্ছে, সেটা হচ্ছে বাস্তবতা। আর যেটা হচ্ছে কি যে আপনার একটা জিনিস দেখতে হবে যে আজকের যে মিডিয়া অ্যাটেনশন, গত কয়েক বছর পূর্বে সারা পৃথিবীর মিডিয়া অ্যাটেনশন গুলি ছিল কিন্তু আল কায়দা, বাগদাদি এগুলির পিছনে, কিন্তু গত 2-3 বছর যাবৎ যদি দেখেন যে মিডিয়া অ্যাটেনশন কিন্তু চলে গেছে আজকে রাশিয়া, চায়না সেন্টার্ড, মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আর বাগদাদি বা আল কায়দাকে প্রধান শত্রু মনে করছে না, এবং এর ফলে বাগদাদি এবং আল কায়দাকে আপনার প্রমোট করবার পিছনে আল জাজিরা এবং পশ্চিমা মিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে তাদের বক্তব্যগুলিকে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। আমরা যদি আপনার যদি মনে থাকে 8-10 বছর পূর্বে আপনার ওসামা বিন লাদেন যে বক্তব্যগুলি দিতেন আল জাজিরার মাধ্যমে সারা বিশ্বে সেগুলি একটা ব্রডকাস্ট হতো এবং অনেক পশ্চিমা মিডিয়াও কিন্তু তার বক্তব্যগুলিকে ব্রডকাস্ট করেছে। অর্থাৎ পশ্চিমা চেয়েছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একটা যাকে বলা হয় বুগিম্যান এ ধরনের এক ধরনের একটা শক্তি টিকিয়ে রাখতে যার ফলে সে আন্তর্জাতিক বিশ্বে তার রাজনীতি থেকে সে অব্যাহত রাখতে পারে। কিন্তু আজকে কিন্তু একটা রিয়েল ফোর্সের জন্ম নিয়েছে, সেটা হচ্ছে রাশিয়ার পুনরুত্থান ঘটেছে এবং একটা ব্যাপক শক্তি সেখানে সঞ্চয় করে কিন্তু বিশ্বে ফিরে এসেছে। ফলে আজকে সিরিয়াতে বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে রাশিয়ার উপস্থিতিতে জর্জিয়াতে, ইউক্রেনে এবং অন্যান্য জায়গায়। সুতরাং আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়টা উপলব্ধি করেছে, মার্কিন যারা সামরিক বিশেষজ্ঞরা। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক যে পলিসি সেই পলিসিতে আজকে আর ইসলামিস্ট যে টেরোরিস্ট গ্রুপস গুলো সেগুলি কিন্তু কোনো ইম্পর্টেন্স নেই। আজকে এক নম্বর বিপদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মনে করা হচ্ছে যে রাশিয়াকে এবং রাশিয়ার চীন যে অ্যালায়েন্সকে। ফলে আপনি দেখবেন যে যখন মিডিয়া ফোকাস গুলি চলে যাচ্ছে রাশিয়া এবং চীনের প্রতি, আমাদের দক্ষিণ এশিয়ার যে তরুণ সমাজ তারা কিন্তু আজকে আর সেই আল কায়দা আইসিস এর বাণীগুলি সেভাবে শুনছে না বা শুনবে না এবং সেই অর্থও কিন্তু ওর প্রতি আকৃষ্ট হবে না। ফলে গ্লোবাল যে জিও পলিটিক্যাল রিয়েলিটির চেঞ্জের ফলে আমরা আগামী দিনগুলোতে আইসিস এর তেমন একটা অবস্থানই আমরা শুনবো না। যেমন আপনি আজকে দেখুন যে আল কায়দা কিন্তু তেমন একটা কিছু আপনি আমরা আজকে শুনি না, যদিও আল কায়দার নেতা হচ্ছেন যে আয়মান আল জাওয়াহিরি, উনি আসার পর থেকে কিন্তু অনেকটাই মানে নিভৃতে চলে গেছে আল কায়দা। সেই আল কায়দার আজকে যে অবস্থান হয়েছে আমরা আইসিস এর অবস্থানও সেদিকেই যাচ্ছে এবং আইসিস এক সময় রাজনৈতিক দৃশ্যপট থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় বলে আমার কাছে মনে হয়।
জি ধন্যবাদ। আমি এই আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করবার উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে বড় বড় যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের মানে তথ্য জোগাড় করছিলাম, তো তার মধ্যে দেখলাম যে আইসিসকে সবার উপরে রাখা হয়েছে। আইএসআইএস বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন, বার্ষিক আয় $3 বিলিয়ন আশেপাশে, সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অংশ এদের দখলে। তো এছাড়া পরপর যদি 5টা সংগঠনের নাম বলি, এরপরে হামাসের কথা বলা হয়েছে, এরপরে ফার্ক নামে একটি সংগঠনের কথা বলা হয়েছে, দ্য রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া, হিজবুল্লাহর নাম বলা হয়েছে 4 নম্বরে, এবং 5 নম্বরে বলা হয়েছে তালিবানের নাম। তো তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখন একটি সমঝোতা শান্তি আলোচনা চলছে। তো আমরা আইসিসের 2013 সালের পর থেকে, আইসিসের উত্থানের পর থেকে পর্যন্ত বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ছোট ছোট জঙ্গি সংগঠন বিভিন্ন দেশের, যেরকম বাংলাদেশের জেএমবি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আইসিসের সহযোগী হয়ে কাজ করেছে। বাগদাদির মৃত্যুর পর এই সব ক্ষুদ্র ক্ষুদ্র দেশভিত্তিক বা এলাকাভিত্তিক সংগঠনগুলো কি দমে যাবে নাকি কিভাবে তাদের মানে আপনাদের কি মনে হয়? সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসছি।
আমার কিন্তু মনে হচ্ছে যদি এরা, যেটা ডক্টর ইফতেখার বললেন, এগেইন কোট করে বলছি যে হ্যাঁ, এটা সেন্ট্রাল ফোর্স হিসাবে এইটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বের দৃষ্টি জিওপলিটিক্যাল কারণে রাশিয়া এবং চীনের অ্যালায়নমেন্ট এবং তাদের উত্থান বিশ্ব দৃশ্যপটে, সেটা এই দিক থেকে হয়তো আগ্রহ মিডিয়াতে একটু কমিয়ে দিয়েছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা নির্মূল হয়ে যাবে এটা এই মুহূর্তে। সেন্ট্রাল অর্গানাইজেশন হিসাবে, ম্যাসিভ অর্গানাইজেশন হিসাবে আইসিস তো ডেফিনেটলি দুর্বল হয়ে গেল, কিন্তু ওই যে ছোট ছোট স্প্লিন্টার গ্রুপগুলো বা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ যেগুলো বিভিন্ন দেশে কর্মরত আছে, তাদের নিজস্ব একটা প্রতিহিংসামূলক, আরেকটা তাদের অস্তিত্ব জানান দেওয়া, একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তাদের মানে অভিযান, তারা তথাগত ইসলামী শাসন কায়েমের জন্য বাংলাদেশেই দেখুন অনেকগুলো গ্রুপ এখন এই মুহূর্তে তারা সন্ত্রাসী কাজকর্ম করছে না, কিন্তু তারা নিজেদেরকে প্রচণ্ডভাবে সংগ্রহী মানে বলিষ্ঠ করার চেষ্টা করছে, গ্রুপ করার চেষ্টা করছে, নানা ধরনের ইসলামিস্ট গ্রুপ দেশে কর্মতৎপর আছে। আমাদের দেশের টেক্সট বুক তারা চেঞ্জ করার জন্য একবার কিছুটা সফল হয়েছে, আরো বেশি মানে চেঞ্জ করার জন্য তারা দাবি জানাচ্ছে। হঠাৎ করে তারা কে কখন কি করে বসে এটা বলা মুশকিল। এই একটা তেমনি ভাবে কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার কারণে সেখানে পাকিস্তানের সমর্থন পুষ্ট জাইসি মোহাম্মদ এই সমস্ত অর্গানাইজেশন পাকিস্তান থেকে আদেশ নিয়ে বা আদেশের বাইরে গিয়ে কাজ কিছু হামলা চালাবে না এটা বলা মুশকিল। তারপর আফগানিস্তানে তো তালেবান একটার পর একটা, যুক্তরাষ্ট্রের সাথে যখন আলোচনা চলছিল সেই মুহূর্তে তারা অনেকগুলো ঘটনা ঘটিয়েছে এবং এই আলোচনা ভেঙে যাওয়ার পরে আরো কতগুলো ভয়ঙ্কর হত্যাকাণ্ড সেখানে ঘটিয়েছে। আর একটা কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আইসিস যে অপারেশন চালিয়েছে বলা হয়, ওটা অনেক সময় হয় কি ওই ইন্ডিপেন্ডেন্ট বা স্প্লিন্টার গ্রুপ গুলো করে, আইসিস তার ক্রেডিট নেই এবং ওই গ্রুপ গুলা সেটা আর অস্বীকার করে না, কারণ তাতে মনে হয় তাদের কাছেও মনে হয় যে আমরা একটা মেজর মানে টেররিস্ট সংগঠনের অংশ হিসাবে আমাদের ইনফ্লুয়েন্স আরো বাড়বে, এই ধরনের একটা তাদের মানে তাদের ইমেজ বানানোর কারণে তারা অনেক সময় এটাকে বলে না। কিন্তু অনেকগুলো ইন্ডিপেন্ডেন্টলি করে থাকে এবং করে চলেছে এবং ইরাকে সিরিয়ায় সহ পৃথিবীর বিভিন্ন দেশে, ফলে বলা মুশকিল। তারপরে এই যে ইয়েমেনে যে অ্যাটাকগুলো হচ্ছে সেখান থেকে হুতি রেবেলরা সৌদি অয়েল ফিল্ডের উপরে অ্যাটাক করছে বলা হচ্ছে, তো এখন হুতি রেবেলদের যদি আরো দমন করে ফেলা হয় তাহলে একটা দেশ যে ধ্বংস হয়ে গেল সেখানকার কোনো না কোনো গ্রুপ সৌদি আরবের প্রতি প্রতিহিংসাপরণ হয়ে কোনো ধরনের তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে ইরানের সমর্থন ছাড়াই। এই গ্রিভান্স গুলো এবং এই যে দেশে দেশে এই সিরিয়ার কথা দেখুন, মানে আরব স্প্রিং এর পর ইমিডিয়েট শুরুর এক বছরের মধ্যে ওখানে শুরু হয়ে গেল জনগণের ডিক্টেটরশিপ বিরোধী আন্দোলন এবং ইনিশিয়ালি সেগুলো সেকুলার ফোর্স ছিল, তারপরে সৌদি আরব এবং টার্কি এই এক্সট্রিমিস্ট কতগুলোকে ফান্ডিং দেওয়া শুরু করেছে, অস্ত্র সাপ্লাই দিয়েছে সৌদি আরব, এই সমস্ত অভিযোগ আছে করে, এবং পশ্চিমারা নিশ্চয় এগুলো জানে, তাদের ইন্টেলিজেন্স জানে, তারা তখন চুপচাপ ছিল, ভাবছে যে এদেরকে কাবু করা যায় এবং রাশাকে কাবু করা যাবে, রাশার ইনফ্লুয়েন্স কাবু করা যাবে সিরিয়াতে এবং অঞ্চলে, দিয়ে তো একটা দৈত্য বাহিনী গড়ে উঠেছে। ফলে আল কায়দা যেমন এখন নির্মূল হয়নি, কোনো দৈত্য বাহিনী তাৎক্ষণিকভাবে একটা প্রধান দৈত্য মারা গেলে চলে যাবে এটা বলা মুশকিল, কারণ এই যে হাজার হাজার লোক মানে মারা গেছে তাদের, তারা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং তাদের বিপুল সংখ্যক মানে লোক এখনো বিভিন্ন দেশে ছড়িয়ে আছে বলে আমার ধারণা আশঙ্কা।
জি ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, একবার আলোচনার এক সময়ে সৈয়দ মোহাম্মদুল্লাহ বলছিলেন যে যুক্তরাষ্ট্রের এই আইসিস বাগদাদিকে মানে হত্যা করার আগে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে অনেকে সমালোচনা করেছিল, কিন্তু এই সেনা প্রত্যাহারের পরপরই কিন্তু এরকম একটি অর্গানাইজড অভিযান চালানো হলো, তো আপনার কি মনে হয় এটাও কি এই বাগদাদিকে হত্যার কৌশলের অংশ ছিল?
এটি বাগদাদের হত্যার কৌশলের চেয়ে মূল যে সমালোচনাটা এসেছিল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে, তখন তার যারা সমালোচনা করছিল তারা বলতে চাচ্ছিলেন এই কথাটি যে মার্কিন বাহিনী চলে গেলে ওই অঞ্চলে সিরিয়ার পূর্বাঞ্চলে আইসিসির উত্থান ঘটবে। আপনি দেখুন যেটা একটা রাজনৈতিক যে বিষয়টা, ওই ওর পরেই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে এই ঘোষণা দিলেন যে আইসিসের প্রধানকে হত্যা করা হয়েছে বা উনি মারা গেছেন বা নিহত হয়েছেন, এবং আজকে একটি ফটো এসছে যে উনি কমান্ড রুমে বসে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই যে ফটোগ্রাফটা এসছে এটাকে অনেকে বলছেন যে এটা একটা স্টেজড ফটো। বিশেষ কেন এটা স্টেজ বলা হচ্ছে, যখন ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অপারেশন হয়েছিল তখন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সে কমান্ড সেন্টারে ছিলেন, সেটাকেই একটু রেপ্লিকেট করে একটা ছবি আজকে আমরা মিডিয়াতে দেখেছি এবং অনেকেই সমালোচনা করছেন যে সেটাকে একটা স্টেজ ছবি হিসাবে। সুতরাং এখানকার রাজনীতিটা আপনি খেয়াল করুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই মুহূর্তেই ঘোষণাটা দিলেন যখন তিনি সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন যে সেখানে আমরা সরে গেলে আইসিসের উত্থান ঘটবে। সুতরাং উনি বুঝাতে চাচ্ছেন যে আইসিসের প্রধান যেহেতু হত্যা করা হয়েছে, আইসিস এর উত্থানের কোন সম্ভাবনা নেই, সুতরাং আমার সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত। সুতরাং এই যে ঘোষণাটি, এর পিছনেও কিন্তু একটি জিওপলিটিক্যাল বিষয় কাজ করছে, একটি রাজনীতি কাজ করছে। সুতরাং এই রাজনীতির জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে এই মুহূর্তে কেন ঘোষণাটা আসলো এবং আমি যতটুকু জানি এখনো কিন্তু বলা হয়নি ঠিক কোন দিন উনি মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন, কিন্তু তারপরে ধরে নিচ্ছি যেহেতু মার্কিন প্রেসিডেন্ট কথাটি বলছেন, কথাটি একটি বাস্তবসম্মত। সুতরাং এইখানে এই ঘোষণাটির পিছনে সবচেয়ে বড় যে উদ্দেশ্যটি কাজ করছে যে উনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি যে সঠিক সেই সঠিক এটি প্রমাণ করবার জন্যই বলা হচ্ছে আজকে বা বলা হয়েছে যে বাগদাদি নিহত হয়েছেন।
কিন্তু আপনার এই মন্তব্যের পরে এই প্রশ্ন আমার মনে আসছে যে শুধুমাত্র যদি বলি যে আমেরিকার স্বার্থ কি, প্রেসিডেন্টের বক্তব্য প্রমাণ করার ব্যাপারটা বাদ দিয়ে আমি বললাম, কারণ ওসামা বিন লাদেনের হত্যা ও আমেরিকার নেতৃত্বে হয়েছিল, এই বাগদাদির মৃত্যুও তাই হলো, শুধুমাত্র আমেরিকা কি মানে কি স্বার্থে এটা করেছে যদি বলি, প্রশ্ন করি।
এখন তো আমেরিকার স্বার্থ হচ্ছে বলা হচ্ছে যে আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, যারা মানে ক্ষমতায় আছেন, তাদের স্বার্থটা কি বা তারা কিভাবে বিষয়টাকে দেখছে। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিষয়টাকে দেখছেন সেটা হচ্ছে যে উনার মতে যে আমেরিকান যে স্বার্থ হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে এবং বিশ্ব থেকে গ্র্যাজুয়ালি মার্কিন ফোর্সকে উইথড্র করে নিয়ে আসা, তাহলেই আমেরিকার যে স্বার্থ সেটা ফুলফিল হবে। কারণ উনি মনে করছেন যে আমেরিকার এরকম বিলিয়ন ডলার বিভিন্ন দেশে সৈন্যবাহিনী মোতায়েন রেখে স্পেন্ড করার কোনো মানে নেই, এই অর্থটাকে আমেরিকার যে আপনার অর্থনীতিতে কাজে লাগাতে হবে, এটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিশন, এটা উনি নির্বাচনী ভিশনও ছিলেন। হ্যাঁ, সুতরাং এই ভিশনের অংশ হিসাবে উনি দীর্ঘদিন ধরে চাচ্ছেন, শুধু যে মধ্যপ্রাচ্য তাই নয়, কোরিয়া, জাপান ইত্যাদি দেশ থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসা। কিন্তু মার্কিন এস্টাবলিশমেন্টের যে চাপটা রয়েছে উনার উপরে, মার্কিন এই এস্টাবলিশমেন্টের চাপের ফলে উনি উনার ভিশনটাকে অনেকাংশে বাস্তবায়ন করতে পারেননি, কিন্তু উনি উনার ভিশনের জায়গায় কমিটেড। সুতরাং এই ভিশনেরই অংশ হিসাবে তিনি চাচ্ছেন যে আস্তে আস্তে সেখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসা। এবং যদি আমরা সিরিয়ার ক্ষেত্রে পার্টিকুলারলি দেখি, এখানে একটি বিষয় দাঁড়াচ্ছে যে আজকে তুরস্ক কিন্তু ন্যাটো সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, এবং তুরস্কের সাথে কিন্তু দীর্ঘদিন যাবত এই যে কুর্দি অঞ্চলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি, সেই মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার একটা দীর্ঘদিন ধরে কিন্তু চাপ তুরস্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর রয়েছে। এটা নিয়ে কিন্তু সম্পর্কের টানাপোড়েন ঘট চলছে এবং সম্পর্কের প্রচন্ড অবনতি ঘটেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এখানে একটা ব্যালেন্স রাখতে, কারণ তুরস্কের মতো একটা বড় শক্তিকে পুরোপুরি রাশিয়ার ব্লকে মার্কিন যুক্তরাষ্ট্র ঠেলে দিতে চাচ্ছে না বা চায় না, কারণ তুরস্ককে হারানো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জিওপলিটিক্যালি মার্কিন স্বার্থের অনুকূলে নয়। সুতরাং এই সমস্ত ক্যালকুলেশন করে তারা মনে করেছে যে কুর্দিদেরকে ব্যাক আপ করার চেয়ে তুরস্কের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখাটা হচ্ছে অধিক লাভজনক। এ সমস্ত নানা ইকুয়েশন মার্কিন প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এখান থেকে সৈন্যবাহিনীকে প্রত্যাহার করে নিয়ে আসার।
জি, অনেক ধন্যবাদ এই তথ্যটি দেওয়ার জন্য। এই সুযোগে আমি বলে দিই যে যুক্তরাষ্ট্রের সারা দুনিয়ায় মানে আফগানিস্তান এবং ইরাক, তুরস্ক, সিরিয়া ছাড়াও সারা দুনিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় 800 সেনাঘাঁটি রয়েছে 70 দেশে। তো এই সেনাঘাঁটিগুলো থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর ব্যয় হচ্ছে, ডক্টর সৈয়দ ইফতেখার বললেন যে সেগুলো কমিয়ে আনা একটি অন্যতম প্রধান উদ্দেশ্য থাকতে পারে। আমাদের হাতে আর মিনিট দুয়েকের মতো সময় আছে, আমি শেষ একটি প্রশ্ন দুজনকেই করছি, এক মিনিট যদি করে বলেন আপনারা, সেটি হলো ইরাক এবং সিরিয়ায় হাজার হাজার যোদ্ধা ছাড়াও আইসিসের হাজার হাজার যোদ্ধা বলা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যারা ইন্টারনেটের মাধ্যমে এই দর্শন নিয়েছিল, এবং এর মধ্যে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং বিভিন্ন জায়গায় আছে। তো বাগদাদের মৃত্যু, এই আইসিস আতঙ্ক বা জঙ্গিবাদের যে আতঙ্ক গোটা বিশ্বে রয়েছে সেটা থেকে কতটা মানে মানুষ মুক্তভাবে সন্দেহ ছাড়া, আতঙ্কগ্রস্ত হওয়া ছাড়া থাকতে পারবে বলে মনে হয়? সৈয়দ মাহমুদুল্লাহ,
এটা আমি ইতিপূর্বে বলেছি, এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে এটা প্রচন্ড ক্ষতি, ইমেজের ক্ষতি, শক্তির ক্ষতি, সবকিছু প্রভাবের ক্ষতি এটা হয়েছে, কিন্তু কতটা মুক্ত হবে সেটা আগামী সময়গুলো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এমনিতে গত এক বছর ধরা যাক, এই বছর ইউরোপে তেমন কোনো ঘটনা ঘটেনি তাদের দ্বারা, ফলে মানে কিছুটা হয়তো স্বস্তির নিঃশ্বাস বিভিন্ন দেশের লোক ফেলতে পারে। কিন্তু আপনার অন্য যে প্রশ্ন, এই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশ থেকে সৈন্য প্রত্যাহারের কথা বলছেন, এখান থেকে প্রত্যাহার করে নিচ্ছেন, কিন্তু মার্কিন মিডিয়ায় যে সমস্ত বিশ্লেষণ এসছে অলরেডি, তাতে বলা হচ্ছে তারা এইটা অতি দ্রুত করেছে, এই কারণে যে সৈন্য প্রত্যাহার হয়ে গেলে এটা হয়তো সম্ভবত না, এবং সৈন্য থাকার কারণে, সেখানকার ইন্টেলিজেন্স পাওয়ার কারণে এবং তাদের উপস্থিতি থাকার কারণে তারা এই কাজটা করতে পেরেছে। সম্পূর্ণ প্রত্যাহার করে এগুলো কোঅর্ডিনেট করে তাদের পক্ষে করা সম্ভবত নেই একটি, আর পৃথিবীর কোন দেশ থেকে তো তিনি একটি সামরিক ঘাঁটি প্রত্যাহার করে নিয়ে পর্যন্ত না। যেটা উনি করেছেন সেটা হচ্ছে কান্ট্রিগুলোকে বলছেন যে আপনাদেরকে আরো টাকা দিতে হবে, আমাদের এই যে সৈন্যবহর রেখেছি বা ঘাঁটি রেখেছি।
জি, অনেক ধন্যবাদ। ডক্টর সাইদ ইফতেখার, 30 সেকেন্ডে কোনো মন্তব্য করবেন?
একদিনে তো আর বিষয়টা হবে না, তবে গ্র্যাজুয়ালি যেটা হবে যে এ ধরনের যে আতঙ্ক উদ্বেগ সেটা হয়তো কমে আসবে, একদিনে নয়।
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রিয় শ্রোতা আপনারা যারা অংশ নিয়েছেন আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।